বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 20 অক্টোবর, 5 কার্তিক এবং ফার্সি 28 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ, ইসলামের বিভিন্ন মাজহাবের মধ্যে ঐক্য জোরদারের যে আহ্বান জানিয়েছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে ইসলামী ঐক্য সম্মেলন চলছে। আমেরিকা ও ইসরায়েল এখনও মুসলিম বিশ্বকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের মন্তব্য। বাংলাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রকৃত মুসলমান কারো ক্ষতি করতে পারে না বলে মন্তব্য তথ্যমন্ত্রীর। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের নয়া নাগরিকত্ব আইন দ্রুত কার্যকর করার দাবি তুললেন বিজেপি এমপি জগন্নাথ সরকার। এবং আরও 4টি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো হামাস। সর্বশেষ ইসরায়েলি আগ্রাসনে ক্ষেপণাস্ত্র নির্মাণের সক্ষমতা নষ্ট হয়নি বলে টুইটে মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল এখনও মুসলিম বিশ্বকে বিভক্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত 35তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তৃতায় হাসান নাসরুল্লাহ কথা বলেন। তিনি বলেন, গত 10 বছর ধরে আমরা মুসলিম ও আরব বিশ্বে এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র দেখেছি যার মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে। গতকাল ইরানের রাজধানী তেহরানে এই সম্মেলন শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 100 মুসলিম বিশেষজ্ঞ ও চিন্তাবিদ সম্মেলনে অংশ নিচ্ছেন। হাসান নাসরুল্লাহ বলেন, গত 1 দশকে আমরা কঠিন সময় পার করেছি। এই সময়ে প্রথমবারের মতো মনে হয়েছে মুসলিম বিশ্ব এবং মুসলিম জাতিগুলোর সম্পর্ক খাদের কিনারায় পৌঁছেছিল এবং এটাই চেয়েছিল আমেরিকা ও ইহুদিবাদ ইসরায়েল। তবে এরপরও মুসলিম ঐক্য ধরে রাখার জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। গত দশকের প্রথম দিকে যখন মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের বিরুদ্ধে ইসলামী জাগরণ শুরু হয় তখন থেকে মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য বহু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং মুসলিম বিশ্বে বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু লক্ষণীয় যে এরপরে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের হুমকি ও ষড়যন্ত্র থামেনি। ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, নিজেদের তৈরি সাবমেরিনগুলো এখন পুরোদমে ব্যবহার করা হচ্ছে এবং নতুন নতুন সাবমেরিন নির্মাণাধীন রয়েছে। তিনি আজ বুধবার আরও বলেন, ইরান খুব শিগগিরই ভারী ডেস্ট্রয়ার নির্মাণ করবে। বর্তমানে জামারান ও সাহান্দ ক্লাসের কয়েকটি ডেস্ট্রয়ার নির্মাণাধীন রয়েছে বলে জানিয়েছেন শাহরাম ইরানি। ইরানি তেল ট্যাঙ্কারে জলদস্যুদের হামলা মোকাবেলা প্রসঙ্গে তিনি বলেন, নৌপথে ইরানের বাণিজ্য নির্ঝঞ্ঝাট করতে তারা কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, এডেন উপসাগরে জলদস্যুদের ব্যাপক তৎপরতা রয়েছে, নৌসন্ত্রাস সেখানে বিদ্যমান। এ অবস্থায় ইরানি নৌবাহিনী যথোপযুক্ত সময়ে যে কোনো বিপদ মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের এই নৌ কমান্ডার আরও বলেন, তারা গৌরবময় অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতেও সম্মানজনক এই পথ চলা অব্যাহত থাকবে। ইরানের বিমানবাহিনী দেশ জুড়ে বিশাল সামরিক মহড়া চালাতে যাচ্ছে। এই মহড়ায় যুক্ত হবে ইরানের 5টি সামরিক বিমান ঘাঁটি এবং বিভিন্ন ধরনের বিমান তাতে যোগ দেবে। ইরানের বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে আজ জানিয়েছেন, আগামীকাল এ মহড়া অনুষ্ঠিত হবে। একদিনের এ মহড়ায় কয়েক ডজন জঙ্গি বিমান, বোমারু বিমান, সামরিক পরিবহন বিমান ও গোয়েন্দা বিমান সহ বিভিন্ন ধরনের বিমান এবং ড্রোন অংশ নেবে। জেনারেল ওয়াহেদি আরও জানান, আসন্ন এই মহড়ায় বোয়িং 707 এবং 747 থেকে জ্বালানি সরবরাহ করার অনুশীলন চালানো হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেছেন, ভূমি সমস্যাই আদিবাসীদের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা। নানা সমস্যার কারণে আদিবাসীদের দেশান্তরের প্রবণতাও বাড়ছে বলে জানান তিনি। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম আজ রাজধানীতে অনুষ্ঠিত আদিবাসী অধিকার কর্মীদের এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় উল্লেখ করেছেন, ভূমি সমস্যাই আদিবাসীদের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা। তিনি বলেন, ভূমি দখল যেটা আমরা দেখি এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই, যে কারণে জাতীয় মানবাধিকার কমিশন থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। আদিবাসীদের মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি নিয়ে আজ বুধবার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আদিবাসী মানবাধিকার সুরক্ষা কর্মীদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় আদিবাসীদের সংগঠন কাপেং ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের স্বাগত বক্তব্যে কাপেং ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক হেলেন তালাং বলেন, ক্রমাগতভাবে আদিবাসীদের ভূমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম, গারো পাহাড়, উত্তরবঙ্গ, মধুপুর বনাঞ্চল, গাজীপুর, পটুয়াখালীর বরগুনা সর্বত্রই ভূমি হারাচ্ছে আদিবাসীরা। হত্যা, নারী নির্যাতন, ভূমি দখল, অপমান ও লাঞ্ছনার কারণে আদিবাসীদের দেশান্তরের প্রবণতা বাড়ছে। সভায় কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা বলেন, আদিবাসী অধিকার কর্মীদের মধ্যে যারা ভূমির অধিকার নিয়ে কাজ করছেন তারা হয়রানি নির্যাতনের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়ালে তারা লড়াইয়ে শক্তি পাবেন। আদিবাসীদের নিপীড়ন প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, আপনারা ধর্ষণের যে ডেটা দিয়েছেন সারা বাংলাদেশের চিত্র তো এর চেয়ে দ্বিগুণ, তিনগুণ, আরও বেশি, তাই না? কোনো ধরনের যৌন নিপীড়ন আমরা চাই না। অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আনা ফন লিউয়েন বলেন, এখানকার 90% মানুষ একই নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, ভাষা ও ধর্ম পালন করছে। তারা সবাই বাঙালি, বাংলা ভাষায় কথা বলে এবং তারা মুসলমান। সংখ্যালঘু হিসেবে, আদিবাসী হিসেবে আমরা মনে করি আপনাদের সমর্থন করার আমাদের কারণ রয়েছে, কারণ আমরা মনে করি আপনাদের পাশে দাঁড়ানো দরকার, আপনাদেরকে শক্তিশালী করা দরকার। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, একজন সত্যিকার মুসলমান কখনো অন্যের ক্ষতি করতে এবং সন্ত্রাস জঙ্গিবাদে জড়াতে পারে না। আউলিয়া সাধক ও দরবেশদের এই দেশে জঙ্গিবাদীদের ঠাঁই হবে না। সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে কোনো লাভ হবে না। এদেশের মানুষ অসাম্প্রদায়িক এবং উদার। সাম্প্রদায়িক অপশক্তিকে সর্বশক্তি দিয়ে রুখে দেয়া হবে বলে তিনি জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ উপলক্ষে আজ সকাল 9টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে জশ্নে জুলুস করে আঞ্জুমানে রাহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে হাতে জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং বিভিন্ন ধরনের বাণী ও স্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন ছিল। এরপর মাইজ ভান্ডারি অনুসারীরা সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কে ধর্মীয় আলোচনায় অংশ নেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 গেরিলা ও 1 সেনা জওয়ান সহ 3 জন নিহত হয়েছে। এছাড়া অন্য 2 জন সেনা জওয়ান আহত হয়েছে। আজ শোপিয়ানে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। জম্মু কাশ্মীরে গেরিলাদের বিরুদ্ধে গত 11 অক্টোবর থেকে চলা অভিযানে 10 দিনে এ পর্যন্ত 10 সেনা জওয়ানের মৃত্যু হল। অন্যদিকে এ নিয়ে গত 2 সপ্তাহের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে 15 জন গেরিলা প্রাণ হারিয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বিজেপি এমপি জগন্নাথ সরকার ভারতে নয়া নাগরিকত্ব আইন বা সিএএ দ্রুত কার্যকর করার দাবি তুলেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে চিঠি দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বিজেপি এমপি জগন্নাথ সরকার নয়া নাগরিকত্ব আইন সিএএ দ্রুত কার্যকর করার দাবি তুলেছেন। গতকাল রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি এ ব্যাপারে চিঠি দিয়েছেন। এর আগে ওই আইন বাস্তবায়নের চেষ্টা করলেও কার্যত বিরোধীদের চাপের মুখে সরকার কিছুটা পিছিয়ে যায়, ফলে এ সংক্রান্ত কোনো বিধি তৈরি করা সম্ভব হয়নি। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আজ বুধবার পশ্চিমবঙ্গের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন বলেন,
সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব তাদের, তারা যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম অনুসারে কাজ করতে পারে, তাদের ধর্ম প্র্যাকটিস করতে পারে, সেটার দায়িত্ব কিন্তু সংখ্যাগুরুদের হাতে। সেটা সব জায়গায় সত্যি, সারা পৃথিবীতে সত্যি। আমি কোন শুধু বাংলাদেশ, বাংলাদেশে এখন হচ্ছে বলে বাংলাদেশের কথা বলছি, যেখানে যখন হবে সেখানেই আমার প্রতিবাদ থাকবে।
এদিকে আইন তৈরি হওয়ার পরে 2 বছর পার হয়ে গেলেও এখনো কেন সিএ এর বিধি প্রণয়ন হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের মিলিন্দ দেওরা ও শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী। কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা 2 বছর পরেও কেন ওই আইনের বিধি প্রণয়ন হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, গোটা ব্যাপারটাই কি তাহলে গিমিক ছিল? একইভাবে শিবসেনা এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদীর প্রশ্ন, কোথায় গেল সিএএ? বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব কেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আব্দুল হাকিম, রেডিও তেহরা, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আরও 4টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। হামাসের টুইটার পেজে বলা হয়েছে, আজ বুধবার খুব ভোরে 4টি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। সামরিক শক্তি বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম এ সম্পর্কে লিখেছে, ইহুদিবাদী ইসরায়েল দাবি করছে তাদের সর্বশেষ আগ্রাসনে গাজার প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু বাস্তবে 12 দিনের আগ্রাসনে গাজার ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি। এর আগে গত শুক্রবার হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড জানিয়েছে তারও একটি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। গত কয়েক সপ্তাহ ধরে হামাস একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপের নীতি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। দৈনিকটি লিখেছে, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নীতি সীমিত করার চিন্তা ভাবনা করছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসলামের বিভিন্ন মাজহাবের মধ্যে ঐক্য জোরদার এবং সাধারণ মুসলমান ও আলেমদের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজন হুসাইন।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসলামের বিভিন্ন মাজহাবের মধ্যে ঐক্য জোরদার এবং সাধারণ মুসলমান ও আলেমদের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি তেহরানে ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত 35তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান। সৈয়দ হাসান নাসরুল্লাহ এমন সময় এ আহ্বান জানালেন যখন সমগ্র মুসলিম বিশ্ব বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও হুমকির সম্মুখীন এবং মারাত্মক সংকটে জর্জরিত। বিশেষ করে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের নেতৃত্বে ইসলামের শত্রুরা নানা কৌশলে এখনও মুসলিম বিশ্বকে বিভক্ত করার এবং ইসলামের মহান শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর মাধ্যমে তারা ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করা এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে এ অঞ্চলের একমাত্র শক্তি হিসেবে দখলদার ইসরায়েলকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। বলা যায় আরব দেশগুলোকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসরায়েলের উপর নির্ভরশীল হতে উৎসাহিত করা হচ্ছে, অর্থাৎ আরবদের নিজস্ব স্বকীয়তা বলতে কিছু থাকবে না। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব তার বক্তব্যে মধ্যপ্রাচ্য সহ সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে শত্রুদের কঠিন ষড়যন্ত্রের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা চলছে। তিনি এই ব্যাপারে ধর্মীয় নেতাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, বহু বছর আগে থেকেই মুসলিম দেশগুলো নানান রকমের ফেতনা ও সংকটে জর্জরিত। মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদী বৃহৎ শক্তিগুলো মুসলমানদের মধ্যকার ঐক্য ও সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আসছে। এ অবস্থায় শত্রুর ষড়যন্ত্র রোধে ইরানের উদ্যোগে প্রতি বছর ইসলামী ঐক্য সংক্রান্ত সম্মেলনগুলো গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন। কেননা গত 20 বছরে এ ধরনের সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত ও সাফল্যগুলো শত্রুর হুমকি মোকাবেলা ও সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি ও তার দোসররা এদেশে ধর্মীয় বিভাজন রেখা তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম পাল্টা অভিযোগ করে বলেন, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগ দেশটাকে ভাগ করে ফেলেছে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়, আর এই বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা। আজ বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন,
যারা নিজেরা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, মেনে নিতে পারে না উন্নয়ন ও সমৃদ্ধি, তারাই জাতিকে বিভাজন করে দুর্বল করতে চায়, দেশের ইমেজ নষ্ট করতে চায়, আর এই বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা।
বিএনপি সংখ্যালঘুদের শত্রু মনে করে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, তারা ভেবেছে পূজা মণ্ডপে হামলা করলে সরকারের উপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে আর ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে। ঈদে মিলাদুন্নবীর দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে দেশের মুসলমানদের প্রতি আহ্বান জানান। ওদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম পাল্টা অভিযোগ করে বলেছেন, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশটাকে ভাগ করে ফেলেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা সবাই এক হয়েছিলাম, স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতা এসে সব ভাগ করে ফেলেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন বিএনপির এই নেতা। মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের মৌলিক সমস্যাগুলো থেকে দৃষ্টি সরিয়ে দিতে সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছে।
চালের দাম, ডালের দাম সব হু হু করে আকাশ ছুঁই ছুঁই করছে, তার সিন্ডিকেটকে সুযোগ করে দেওয়ার জন্য জনগণের দৃষ্টি চৌমুহনীতে, জনগণের দৃষ্টি পীরগঞ্জে উনি নিয়ে রেখেছেন। এটাই হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক অপকৌশল। রংপুর পুরুক, পীরগঞ্জ পুরুক, আমি এর মধ্যে দিয়ে আমি আমার এজেন্ডা বাস্তবায়ন করব।
ওদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উস্কানি দেবার অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে তার নিজ বাসা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। ভিডিওটি অনেক আগের এবং সাম্প্রতিক কোনো ঘটনার সাথে সম্পর্কিত নয়। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক তথ্য ছড়িয়েছেন, ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, এরকম আশঙ্কা থেকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। থাইরয়েড স্বাস্থ্য সমস্যা অনেকটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় এ বিষয়টি নিয়ে মানুষকে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। এ বিষয়ে আপনাদের অনুরোধে দুটি পর্ব প্রচারিত হয়েছে। আজ তৃতীয় পর্বে এ বিষয়ে কথা বলবেন তেহরানে গবেষণারত বাংলাদেশের চিকিৎসক, পুষ্টিবিদ ও ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট, তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসে পিএইচডি গবেষক ডাক্তার হেদায়তুল্লাহ সাজু। জনাব ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, দ্বিতীয় পর্বের শেষ প্রশ্নে আপনি শিশুদের প্রসঙ্গে কথা বলেছেন। শিশুদের হাইপোথাইরয়েডিজম হলে কি কি সমস্যা হয় তা নিয়ে আলোচনা করেছিলেন, তো শিশুদের বিষয়টি কি আপনি আরো একটু স্পষ্ট করবেন?
একজন শিশু পৃথিবীতে আসার পর আমরা চাই তার মেধা, তার প্রজ্ঞা দিয়ে পৃথিবীটাকে সুন্দর করুক, কিন্তু সেই শিশুটি যদি এই হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকে তাহলে সেই শিশুর উচ্চতা ঠিক হবে না, ওজন ঠিক হবে না, সাধারণত দুর্বল প্রকৃতি থাকবে, তার ত্বকের সমস্যা থাকবে, পেট ফুলে যাবে, এমনকি চেহারায় অস্বাভাবিকতা দেখা দেবে, তার যে বুদ্ধিমত্তা এই বুদ্ধিমত্তাও কম দেখা দেবে। আমি যদি আরো বলি যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, যেমন মনে করেন যে একজন শিশুর স্বাভাবিক থাইরয়েড গ্রন্থি সাধারণত আমরা মনে করি যে মানবদেহের গলার সামনে থাকবে, কিন্তু যাদের থাইরয়েড গ্রন্থি জিভের তলায় বা অন্য অংশে থাকে বা থাইরয়েড গ্রন্থিটা ঠিক মতো হয়নি, তারা কিন্তু এই হাইপোথাইরয়েডিজমের সমস্যায় অবশ্যই আক্রান্ত হবে। সেক্ষেত্রে অবশ্যই শিশুর স্ক্রিনিংটা করতে হবে সঠিকভাবে, এবং বাবা মাকে অবশ্যই সচেতন থাকতে হবে। হাইপোথাইরয়েডিজম হলে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত বৃদ্ধিতে ব্যাপক বাধা সম্মুখীন হয়, এবং যার কারণে আমরা অনেক অটিজমের শিশু দেখতে পাই যাদের এ কারণে হয়েছে। আবার শুধু হাইপোথাইরয়েডিজম না, হাইপারথাইরয়েডিজমও শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। এটা লক্ষ্য করলে ঠিক বিপরীতটা কিছু সমস্যা দেখা যায়, শিশুরা বিষণ্ণতায় ভোগে, ছটফট করে, মাঝে মাঝে জ্বর আসে, ঘন ঘন পাতলা পায়খানা হয়, অতিরিক্ত ঘাম হয়, শিশুদের বুক ধরপরানি করতে পারে, গরম সহ্য করতে না পারে, এরকম বেশ কিছু সমস্যা হতে পারে। অর্থাৎ স্বাভাবিক মানসিক বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য থাইরয়েড হরমোনের ভূমিকা ব্যাপক, এবং শিশুর হাইপোথাইরয়েডিজম আছে কিনা এ ব্যাপারে অবশ্য অবশ্যই সচেতনভাবে লক্ষ্য করতে হবে।
ডাক্তার সাজু, এবারে জানতে চাইব থাইরয়েডের পরীক্ষা কিভাবে করাবেন রোগীরা এবং তার খরচই বা কেমন?
জি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে প্রথমত আমি পরীক্ষা সংক্রান্ত কথা যদি বলতে চাই, তাহলে আপনাকে বলতে হবে আসলে থাইরয়েড গ্রন্থিটাই কিন্তু একাই এই হরমোন নিয়ন্ত্রণ করে না বা হরমোন সিক্রেশন করে না। এর জন্য মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি নামক একটা গ্রন্থি আছে, যে গ্রন্থিটা আবার নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এই হরমোনকে টিআরএইচ নামক এক ধরনের হরমোন, থাইরয়েড রিলিজিং হরমোন নির্গত করে। এই থাইরয়েড রিলিজিং হরমোন পিটুইটারি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নামক এক প্রকার হরমোন নির্গত করার জন্য, অর্থাৎ টিএসএইচ নির্গত করার জন্য একটা ইনফরমেশন দেয়, যার ফলে এই টিএসএইচ কি করে থাইরয়েড হরমোন নির্গত করার জন্য সংকেত পাঠায়, তখনই এই হরমোন নির্গত হয়। তাই থাইরয়েড হরমোন এর পরীক্ষার জন্য প্রথমেই যে পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এর মাত্রা যদি কম হয় তাহলে বুঝতে হবে হাইপার থাইরয়েডিজম রোগী ভুগছেন, আর যদি বেশি হয় তাহলে বুঝতে হবে হাইপোথাইরয়েডিজম ভুগছেন। তারপরে থাইরক্সিন হরমোন যেমন T4 এর টেস্ট করা হয়, তারপর T3, তারপরে টিএসএইচ রিসিপ্টর অ্যান্টিবডি, যদি টিএসআই এর উপস্থিতি দেখা যায় তাহলে রোগী গ্রেভস রোগে ভুগছেন বলে বুঝতে হবে, অথবা রোগী চোখের চারপাশে ফুলে যাওয়ার একটা রোগটা বোঝা যায়। তাছাড়া অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট, শুধু এই সকল টেস্ট করেই কিন্তু সব ভালোভাবে নাও বোঝা যেতে পারে। সাথে ক্যালসিয়াম মেটাবলিজমের একটা ব্যাপার আছে, তাই ক্যালসিয়াম, লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, CBC এগুলো টেস্ট করা দরকার। আপনি এর খরচ সম্পর্কে জানতে চাইছেন, আসলে এর এক্সাক্ট খরচ সম্পর্কে ধারণা দেওয়াটা কঠিন, তবে আমি বলতে পারি 1,000 থেকে 5,000 টাকার মধ্যেই সমস্ত রোগটা নির্ণয় করার জন্য সমস্ত টেস্টটি করা সম্ভব আশা করি। তাছাড়া বাংলাদেশের DSMU PG হসপিটালে আমি শুনেছিলাম যে মাত্র 1,200 টাকার মধ্যে থাইরয়েড স্ক্রিনিং করার একটা সুযোগ সরকারিভাবে দেওয়া আছে, এখানেও এই সুযোগটা নেওয়া যেতে পারে।
শ্রোতা বন্ধুরা, থাইরয়েড নিয়ে আলোচনা শুনছেন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর ফিরলাম। ডাক্তার সাজু, বিরতির আগে আপনি মোটামুটিভাবে থাইরয়েডের পরীক্ষা করার বিষয়টি জানালেন, আর বাংলাদেশ ও ভারতের মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে অবস্থায় আপনি পরীক্ষার খরচের বিষয়টি বললেন, তো চিকিৎসা খরচটা কেমন হবে যদি একটু ধারণা দিতেন?
চিকিৎসা খরচটা আসলে তার রোগের উপর নির্ভর করে। আমি ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন যে থাইরয়েডের সমস্যাজনিত রোগ ভিন্ন ভিন্ন ধরনের, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে, যেমন সার্জিক্যাল কিছু প্রবলেম হতে পারে, হাইপোথাইরয়েডিজম, গয়টার বা নোডিউল বা টিউমার হলে সেটার জন্য থাইরয়েডের আংশিক অংশ বা পুরো অংশ কেটে ফেলতে হয়, অপারেশন করতে হয়, এজন্য একটু খরচ বেশি হয়। তাছাড়া আয়োডিন থেরাপি দেওয়ার প্রয়োজন হতে পারে, তেজস্ক্রিয় আয়োডিনের মাধ্যমে, এটা নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট এই চিকিৎসা করে থাকেন, এজন্য একটু খরচ বেশি। তাছাড়া এই স্বাভাবিক হাইপোথাইরয়েডিজম বা প্রথম দিকে যদি ধরা পড়ে তাহলে খরচ আসলে খুবই কম।
ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু, এক্ষেত্রে কি শুধুমাত্র একজন চিকিৎসকের কাছে যাবেন আক্রান্ত রোগীটি, নাকি ভিন্ন ভিন্ন ডাক্তারের কাছে যেতে হবে?
হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড সমস্যাজনিত চিকিৎসার জন্য শুধুমাত্র যদি আপনি থাইরয়েড বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের শরণাপন্ন হন তাহলে চিকিৎসা সম্পন্ন হবে, তবে পাশাপাশি একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। একজন পুষ্টিবিদ, একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা থাইরয়েড বিশেষজ্ঞ এবং একজন ন্যাচারাল মেডিসিন স্পেশালিস্ট, ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট যদি সমন্বয় করে চিকিৎসা করেন তাহলে রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে চিকিৎসার জন্য আসলে যেমন ন্যাচারাল মেডিসিনে আমি যে সকল চিকিৎসা দিয়ে থাকি, ভালো থাইরয়েড সাপ্লিমেন্ট আছে, যেমন থাইরোভ্যান, এবং প্রোথাইরয়েড, তাছাড়া আয়োডিনের সমস্যার জন্য লঘুল সলিউশন অফ আয়োডিন এগুলো দিয়ে থাকি। তাছাড়া সিনথেটিক অ্যালোপ্যাথিক চিকিৎসা যদি বলেন, একজন থাইরয়েড বিশেষজ্ঞ যেটা দিয়ে থাকেন যেমন লেভোথাইরক্সিন, বাংলাদেশে যেমন ব্র্যান্ডেড মেডিসিন তারা সাধারণত লিখে থাকেন থাইরক্স, এটা অনেক সাধারণ শ্রোতারাও এই নামটা শুনে থাকবেন। আসলে চিকিৎসা খরচ খুব বেশি না, প্রাথমিকভাবে যদি ধরা পড়ে এবং লক্ষণগুলো বুঝে রোগী যদি একজন ভালো থাইরয়েড বিশেষজ্ঞ বা একজন বিইউএমএস বিএইচএমএস ডিগ্রিধারী বা উচ্চতর ডিগ্রিধারী ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ কাছে আসেন এবং পাশাপাশি একজন পুষ্টিবিদের শরণাপন্ন হন, তাহলে খুব স্বল্প খরচে অল্প সময়ে তিনি তার হরমোনজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারবেন বলে আমি আশা করি।
ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, থাইরয়েড নিয়ে আলোচনার তৃতীয় পর্বে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা থাইরয়েড গ্রন্থি নিয়ে তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আগামী আসরেও থাইরয়েড নিয়ে আরও আলোচনা হবে, সে আসরেও আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 20 অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ভারতে সরকারের নিরবতা ও বিজেপির কৌশল। প্রথম আলো, দেশের ইমেজ নষ্ট করতে চায় বিএনপি, ওবায়দুল কাদের ইত্তেফাক। কুমিল্লায় হামলার মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী, যুগান্তর। তিস্তা এলাকায় রেড অ্যালার্ট, ডিমলায় বাঁধ ভেঙে 10,000 বাড়িঘর প্লাবিত, মানব জমিন। ভারতের শিরোনাম, লাদাখ ও অরুণাচলে এলএসির উপর সক্রিয়তা বাড়াচ্ছে চীনা আর্মি, সংবাদ প্রতিদিন। ধসে বিচ্ছিন্ন রাস্তা, পাহাড়ে আটকে হাজার হাজার পর্যটক, বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি চরমে আনন্দবাজার পত্রিকা।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রংপুরের ঘটনা, সাম্প্রদায়িক সহিংসতা, এসব খবর দেশ বিদেশের পাতা জুড়ে ঠাঁই পেয়েছে। পীরগঞ্জে হিন্দু পাড়ায় হামলা, মাথা গোজার ঠাঁই নেই, আছে ঋণের বোঝার দুশ্চিন্তা, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া বড় করিমপুর এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়। এতে বিকাল দাসের মতো অনেকেই গৃহহীন হয়ে পড়েন। ঘর না থাকলেও ঘর বানানোর জন্য নেওয়া ঋণ তাদের আছে, কোথায় পাবে ঋণের টাকা? সরেজমিন নোয়াখালী, পুলিশের অবহেলাকে দুষছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে হামলা হলেও মন্দির ও মণ্ডপগুলোতে কিন্তু পুলিশ আসে অনেক পরে।
দৈনিক মানব জমিনের বেশ কয়েকটি শিরোনাম, অ্যামনেস্টি বলেছে সাম্প্রদায়িক সহিংসতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কুমিল্লার ঘটনার মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন এটি অশনি সংকেত, এটা খুবই দুঃখজনক। সরকারের পক্ষ থেকে বলা হয় বিরোধী দলের কাজ, আর বিরোধী দল বলে সরকারের ভেতরের লোকের কাজ। আমরা দেখি যে এসব ঘটনা ঘটলে তদন্তের আগেই অপরাধীকে চিহ্নিত করা হয়। অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন দায় সরকারের, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সহিংসতায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে গতকাল বলা হয়েছে এসব 2001 সালের ঘটনার পুনরাবৃত্তি। এদিকে শাহবাগ সমাবেশ থেকে সহিংসতা বন্ধে 8 দফা দাবি দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনায় 72 মামলায় 5 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দেশের ইমেজ নষ্ট করতে চায় বিএনপি, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়, আর এই বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা। আর মানব জমিনের খবরে লেখা হয়েছে, দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতে সরকারের নিরাপত্তা ও বিজেপির কৌশল, প্রথম আলোর প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশে সনাতন ধর্ম অবলম্বীদের উপর দুর্গাপূজার সময় এমন আক্রমণ সাম্প্রতিক কালে আর ঘটেনি। এত মন্দিরে ভাঙচুর হয়নি, এত প্রতিমাও নষ্ট করা হয়নি, তবু ভারতের শাসক হিন্দুত্ববাদী দল বিজেপি নীরব, সরকারও চুপ। শেখ হাসিনা সরকারের উপর ভরসা জ্ঞাপন ছাড়া সরকারিভাবে ভারত এসব ঘটনার নিন্দা বা সমালোচনামূলক একটি বিবৃতিও দেয়নি। সরকার ও শাসকের আশা, বাংলাদেশের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সরকার কড়া হাতে এই ঘটনার মোকাবেলা করবে, দোষীদের শাস্তি দেবে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মুচকুন্দ দুবে মনে করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সাম্প্রতিককালে যে উচ্চতায় পৌঁছেছে তাতে ভারত সরকারের পক্ষ থেকে এসব ঘটনার প্রকাশ্য সমালোচনা ও নিন্দা করা কঠিন।
দৈনিক প্রথম আলোকে এই প্রসঙ্গে মুচকুন্দ বলেন, কঠোর বিবৃতি না দিয়ে ভারত ভালোই করেছে, কারণ তাতে আগুনে ঘৃতাহুতি পড়ত, তাছাড়া তাতে লাভও হতো না। সেদিক দিয়ে বাংলাদেশ সরকারের উপর ভরসা রেখে ভারত নীরব থাকতে বেশি পছন্দ করছে। কিন্তু মুচকুন্দ দুবে একথাও স্মরণ করিয়ে দেন, সাম্প্রতিককালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে যেসব ঘটনা ঘটেছে ও এখনও বিক্ষিপ্তভাবে ঘটে চলেছে তাতে বাংলাদেশের এই ঘটনার নিন্দা করার মুখ ভারতের নেই। তিনি বলেন, কাচের ঘরে বাস করে অন্যের প্রতি ঢিল ছোড়া যায় না, বাংলাদেশের ঘটনাবলীর নিন্দা করার নৈতিক অধিকার উগ্র হিন্দুত্ববাদী ভারত হারিয়ে ফেলেছে।
তিস্তা এলাকায় রেড অ্যালার্ট, ডিমলাই বাঁধ ভেঙে 10,000 বাড়িঘর প্লাবিত, মানব জমিনের বন্যা সম্পর্কিত এ খবরে লেখা হয়েছে, উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যায় তিস্তার পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বাঁধ ভেঙে প্রায় 10,000 পরিবারের 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে গেছে ফ্ল্যাট বাইপাসটি। উপজেলার 5টি ইউনিয়নের 10,000 পরিবারের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। পানির স্রোতে ভেসে গেছে গবাদি পশুসহ অসংখ্য গাছপালা, ব্যাপক ক্ষতি হয়েছে আবাদি ফসলের।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ধসে বিচ্ছিন্ন রাস্তা, পাহাড়ে আটকে হাজার হাজার পর্যটক, বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি চরমে। দৈনিক আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডে। পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় গত দুদিন ধরে বিদ্যুৎ নেই, ফলে বেশিরভাগ পর্যটকের মোবাইলে চার্জ নেই, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দার্জিলিংয়ে দুদিনে প্রবল বৃষ্টির ফলে বহু জায়গায় ধস, জাতীয় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিকল্প পথে কিছু গাড়ি চলাচল করছে।
উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে 40। ভারতের বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, উত্তরাখণ্ড রাজ্যে 3 দিন ধরে চলা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বিপর্যয়ে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। বাড়িঘর, সেতু ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ।
লাদাখ ও অরুণাচলে এলএসির ওপর সক্রিয়তা বাড়াচ্ছে পিপলস লিবারেশন আর্মি। গতকাল ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে বলেছেন, এলএসি বরাবর চীনা সেনাদের গতিবিধি বেড়েছে, তারা প্রশিক্ষণও চালাচ্ছে, তাই আর বসে থাকতে রাজি নয় ভারতীয় সেনাও। ভারত লাদাখের পর অরুণাচল সীমান্তেও ঢেলে সাজালো নিরাপত্তা ব্যবস্থা। দৈনিক সংবাদ প্রতিদিনে এই খবরটি পরিবেশিত হয়েছে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা মুহাম্মাদের 14 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 15 থেকে 17 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই এই সূরার 15 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم
متكيদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত এরকম। তাতে আছে নির্মল পানির নদীমালা যার রং ও স্বাদ অপরিবর্তিত থাকে, আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নদীমালা, আছে পরিশোধিত মধুর নদীমালা, এবং সেখানে তাদের জন্য প্রস্তুত থাকবে প্রত্যেক প্রকারের ফলমূল, আর সবার ঊর্ধ্বে থাকবে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। এরা অর্থাৎ মুত্তাকিরা কি তাদের সমান যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, ফলে তার নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে।
আগের কয়েকটি আয়াতে ইমানদার ও কাফির ব্যক্তিদের পরিণতি সম্পর্কে তুলনা করা হয়েছে। এরপর এই আয়াতে পরকালে এই দুই শ্রেণীর মানুষের অবস্থান বর্ণনা করা হচ্ছে। পার্থিব জীবনে মানুষের অন্যতম শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে তাদের তৃষ্ণা পায়। এই বৈশিষ্ট্য পরকালেও অক্ষুণ্ণ থাকবে এবং তৃষ্ণা নিবারণের জন্য পানির প্রয়োজন হবে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, মুমিন ব্যক্তিদের তৃষ্ণা নিবারণের জন্য জান্নাতে নানা রকম পানীয়র ব্যবস্থা রয়েছে। পানি থেকে শুরু করে দুধ, শরাব ও মধুর শরবত সেখানে প্রস্তুত থাকবে, কিন্তু জাহান্নামবাসীর কপালে ফুটন্ত পানি ছাড়া কিছুই জুটবে না, আর এ পানি তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে পেট থেকে বের করে দেবে।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো, এক, পার্থিব জীবনের সৌন্দর্য ও ভোগ সম্ভার যেন আমাদেরকে গুনাহের দিকে টেনে না নেয়, গুনাহ থেকে মুক্ত থাকতে পারলে আল্লাহ তাআলা পরকালে জান্নাতবাসীর জন্য সীমাহীন ভোগ্য বস্তু ও বিনোদনের প্রতিশ্রুতি দিয়েছেন। দুই, যারা নিষিদ্ধ ইন্দ্রিয় পরায়ণতা থেকে নিজেদেরকে পবিত্র রাখতে পারবে তারাই জান্নাতের চিরস্থায়ী ভোগ সম্ভার উপভোগ করতে পারবে। وجهدنا لأداء الشكر محدود منا الرجال.
منا الدعاء منا الخطا منك العطاء منا الرجاء منا الدعاء منا الخطا.
এবারে এই সূরার ১৬ নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
ওয়া মিনহুম মান ইয়াসতামিউ ইলাইকা হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবা আহওয়াআহুম।
আর তাদের মধ্যে কিছু সংখ্যক সবার সামনে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, অবশেষে আপনার কাছ থেকে বের হয়ে যারা জ্ঞান প্রাপ্ত তাদেরকে ঠাট্টা ছলে বলে, এইমাত্র সে কি বলল, এরাই তারা যাদের অন্তরসমূহে আল্লাহর মোহর মেরে দিয়েছেন এবং তারা অনুসরণ করেছে নিজেদের খেয়াল খুশি।
এই আয়াতে রাসূলের যুগের দুর্বল ইমানের অধিকারী ও অস্থির চিত্ত মানুষদের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, রাসূলের বক্তব্য এবং ঐশী বাণীর প্রতি তাদের বিশ্বাস ছিল না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মুখ থেকে তারা আল্লাহ পাকের কালাম শুনত আর বলত, এর কিছুই তো বুঝতে পারছি না। তারা বুদ্ধ পতি সম্পন্ন ও দূরদর্শী মুমিনদের দেখতে পেলে ঠাট্টা ছলে বলত, তোমরা কি রাসূলের বাণী বুঝতে পেরেছ? আমরা তো কিছুই বুঝলাম না। এই আয়াতে এ ধরনের মুনাফিকদের নিন্দা জানিয়ে বলা হচ্ছে, রাসূলের বক্তব্য অত্যন্ত স্পষ্ট ও বোধগম্য, কিন্তু তোমরা যেহেতু নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছো এবং সত্য মেনে নিতে নারাজ, তাই মহাসত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছ।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, ১. খেয়াল খুশির অনুসরণ ও মনের অবৈধ কামনা বাসনার কাছে আত্মসমর্পণ করলে মানুষের পক্ষে মিথ্যা থেকে সত্য আলাদা করা কঠিন হয়ে যায়। ২. যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ও ঐশী বাণী সম্পর্কে সংশয় সৃষ্টি করে মানুষের ঈমান দুর্বল করতে চায়, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।
এবারে সূরা মুহাম্মাদের ১৭ নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম।
আর যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হিদায়াত বৃদ্ধি করেন এবং তাদেরকে খোদাভীতি ও তাকওয়া প্রদান করেন।
এই আয়াতে বলা হচ্ছে, যারা রাসূলের পক্ষ থেকে ঘোষিত হেদায়েতের বাণী শোনার সঙ্গে সঙ্গে গ্রহণ করে, মহান আল্লাহ তাদেরকে দুটি সুসংবাদ দেন। এর একটি হচ্ছে, কঠিন ও বিপদসংকুল পৃথিবীতে তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দেন এবং দ্বিতীয়ত তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন। যে কোনো সময় যে কোনো ভুল করে বসা ও পদস্খলন ঘটা মানুষের জন্য স্বাভাবিক একটি বিষয়। পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিষয় সহ যে কোনো বিষয়ে সঠিক পথ বেছে নেয়া মানুষের জন্য সহজ কাজ নয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ অন্বেষণের জন্য মানুষ আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী।
আল্লাহ তাআলা এই আয়াতে সেই সঠিক পথটি বাতলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শুধুমাত্র তাদেরকে যারা প্রাথমিক হেদায়েতের পথ বেছে নেয়, অর্থাৎ যারা আল্লাহর যে কোনো হুকুম আহকামের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণের মানসিকতা দেখায়, তারাই আল্লাহর সাহায্য পায়। অবশ্য হেদায়েত পাওয়ার সঙ্গে সঙ্গে অন্তরের পবিত্রতা অর্জনও জরুরি। পবিত্র আত্মার অধিকারী হতে পারলেই মানুষের পক্ষে হিংসা, অহংকার, রেষারেষি ও কৃপণতার মতো মন্দ চারিত্রিক বৈশিষ্ট্য হতে মুক্ত থেকে সঠিক পথে চলা সম্ভব।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, সত্যের বাণী শোনার সঙ্গে সঙ্গে তা গ্রহণ করলে আল্লাহ তাআলার হেদায়েত লাভ করার পথ খুলে যায়। দুই, হেদায়েত গ্রহণ করলে মানুষের অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা বেড়ে যায়। তিন, কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্তির মাধ্যমেই পবিত্র আত্মার অধিকারী হওয়া যায়। বৌদ্ধ ধর্ম কিংবা হিন্দুত্ববাদের মতো মানবরচিত মতবাদ কখনোই মানুষের অন্তরকে কলুষমুক্ত করতে পারে না।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
صلي على محمد وآل محمد صلي على محمد وآل محمد
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানে ইসলামী ঐক্য সম্মেলন চলছে। আমেরিকা ও ইসরায়েল এখনও মুসলিম বিশ্বকে বিভক্ত করার চেষ্টা করছে বলে লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের মন্তব্য। বাংলাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হল পবিত্র ঈদে মিলাদুন নবী। প্রকৃত মুসলমান কারো ক্ষতি করতে পারে না বলে মন্তব্য তথ্যমন্ত্রীর। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতে নয়া নাগরিকত্ব আইন বা সিএএ দ্রুত কার্যকর করার দাবি তুললেন বিজেপি এমপি জগন্নাথ সরকার। এবং আরও চারটি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো হামাস। সর্বশেষ ইসরায়েলি আগ্রাসনে ক্ষেপণাস্ত্র নির্মাণের সক্ষমতা নষ্ট হয়নি বলে টুইটে মন্তব্য। শ্রোতা বন্ধুরা, এবার আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছে। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা: বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা: বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶